বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 15 ডিসেম্বর, 30 অগ্রহায়ণ এবং ফার্সি 25 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত, ইরান ওমান 70তম যৌথ পরামর্শ কমিটির বৈঠক নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে ইউএনডিপির বৈশ্বিক জ্ঞান সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, ইরানের পরমাণু সমঝোতাকে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলল ইইউ, আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আহ্বান। S-400 ইস্যুতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা, তীব্র নিন্দা জানিয়ে ইরান বলল পাশে আছি। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানের বিরুদ্ধে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু না করার আশ্বাস। এবং ভারতীয় সেনাবাহিনী দক্ষতার সঙ্গে চীনা লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে বললেন রাজনাথ সিং। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। মার্কিন ইলেকটোরাল কলেজ জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। গত 3 নভেম্বর ভোট গ্রহণের পর নানা নাটকীয়তা শেষে এবার ঘোষিত হল ইলেকটোরাল ভোটের ফলাফল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর আমেরিকার বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া তাদের ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর ফলে জো বাইডেনের নিশ্চিত ভোট 270টি পেরিয়ে যায়। চূড়ান্ত গণনায় বাইডেন 306টি ও ট্রাম্প পেয়েছেন 232টি ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকট্রাল ভোটের ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্রেট প্রার্থী বাইডেন এক বক্তৃতায় বললেন, এই ফলাফলে গণতন্ত্র রক্ষা পেয়েছে, জনতার ইচ্ছার জয় হয়েছে। ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এতদিন কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন নির্বাচনে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনি এই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল ঘোষিত হওয়ার পর এখন বাইডেনের আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পথে আর কোনো বাধা রইল না। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আলোকে কোনো কিছু আশা করা কারোর জন্যই উচিত হবে না। তিনি ফরাসি পত্রিকা গ্র্যান্ড কন্টিনেন্টে প্রকাশিত 9 পৃষ্ঠার এক নিবন্ধে এ মন্তব্য করেছেন। নিবন্ধে তিনি ইরানের পরমাণু সমঝোতা সহ আরও অনেক আন্তর্জাতিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেছেন। বোরেল লিখেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে বিশ্বব্যাপী আশাবাদ সৃষ্টি হয়েছে এবং বহু মেরুকেন্দ্রিকতা শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইউর এই শীর্ষ কূটনীতিক তার নিবন্ধে ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে লিখেছেন, আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, ইরান এই সমঝোতায় অটুট রয়েছে জানিয়ে জোসেফ বোরেল বলেন, সফল কূটনীতির ক্ষেত্রে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং আমরা আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে এই সমঝোতাকে সবচেয়ে বড় সাফল্য মনে করি। ইরানের করোনা মোকাবেলা বিষয়ক টাস্কফোর্সের গবেষণা বিষয়ক কমিটির প্রধান মুস্তফা কানিই বলেছেন, ফাইজার কোম্পানি তৈরি করোনা ভ্যাকসিন আনার মতো বিশেষ বিমান না থাকার কারণে ইরান এই টিকা সংগ্রহ করার পরিকল্পনা থেকে সরে এসেছে। তিনি তেহরানে এক বক্তব্যে বলেন, যে তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণ করতে হবে তাতে এই টিকা আনার জন্য বিশেষ বিমান প্রয়োজন, যা ইরানে নেই। কাজেই তেহরান অন্য কোনো উৎস থেকে ভিন্ন উপায়ে করোনার টিকা সংগ্রহ করবে। ইরানের করোনা মোকাবেলা বিষয়ক টাস্কফোর্সের গবেষণা বিষয়ক কমিটির প্রধান বলেন, ইরান আন্তর্জাতিক কোভ্যাক্স কর্মসূচিকে জানিয়ে দিয়েছে, -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণের ব্যবস্থা তেহরানে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গঠিত কোভ্যাক্স কর্মসূচির সদস্য দেশের সংখ্যা 76। করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করে সারা বিশ্বের সব দেশের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি তদারকি করছে কোভ্যাক্স। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থী এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং এসব খাতের সম্পদ জব্দ করা হবে। এদিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ এক টুইটার বার্তায় বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আসক্তির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এ সময় তিনি তার টুইটার পোস্টে প্রতিবেশীরাই অগ্রাধিকারী বাক্যটি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেন। তিনি আরও বলেন, আমরা তুরস্কের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশটির জনগণ এবং সরকারের পাশে আছি। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশ সরকার যেমন সংবিধানের বাইরে যাবে না, তেমনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েও কিছু করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার রাতে আলেমদের সঙ্গে এক বৈঠকের পর আর সাংবাদিকদের একথা জানান। ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
ভাস্কর্য ইস্যুতে আলেম ওলেমাদের সাথে আলোচনা চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্পষ্ট করে বলতে চাই, আমরা সংবিধানের বাইরে যাব না, আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও কিছু করব না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নতজানু রাজনীতি করে না, আলোচনা শুরু হয়েছে এবং চলবে। ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে গতকাল সোমবার রাতে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ। রাত 9:30 দিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। মন্ত্রীর সঙ্গে তারা প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। বৈঠকে আলেমদের পক্ষে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মুদারেসিল আরাবিয়ার সভাপতি মাহমুদুল হাসান। 12 জন আলেম এই বৈঠকে অংশ নেন। আজ আসাদুজ্জামান খান বলেছেন, আলোচনা অনেক দূর এগিয়েছে, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন। তারা যে 5টি প্রস্তাব দিয়েছে সেসব নিয়ে আলোচনা চলবে। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, আমরা সংবিধানের বাইরেও কোনো কিছু করব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, কেউ যেন ভাঙচুর বা আইন শৃঙ্খলা নষ্ট না করে সে বিষয়ে তারা আমাদের সাথে একমত হয়েছেন। ফেসবুকে অপপ্রচার বন্ধে আমাদেরকে সজাগ হতে বলেছেন। আলেমরা বলেছেন কোনো রকম আন্দোলন তারা করবেন না, তারা পাঁচটি প্রস্তাব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান। আলেমরা বঙ্গবন্ধুর নামে স্মৃতি মিনার স্থাপনের প্রস্তাব করেছেন, করা হবে, এসব নিয়ে আলোচনা চলছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভাস্কর্য সরানো হবে কিনা বা নির্মাণ কাজ বন্ধ রাখা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ বিষয় নিয়েও আলোচনা চলছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশেষ সংবাদে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ দাবি করেছেন থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না। আজ রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক। এতে সিনহা হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, থানায় বসে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে খবর বেরিয়েছে, থানার কার্যক্রমে স্বচ্ছতা আনার ক্ষেত্রে আইজিপি কী উদ্যোগ নেবেন? জবাবে বেনজির আহমেদ বলেন থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না। তিনি আরও বলেন থানায় দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আছে, এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি বলেন দুর্নীতি করলে পুলিশ থেকে চলে যাও, এটা বলা আছে, এর চেয়ে পরিষ্কারভাবে আর কি বলা যায়। তিনি আরও বলেন যারা ভবিষ্যতে পুলিশে যোগ দিতে চান তাদের জন্য একই বার্তা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন সীমান্তে চীনা আগ্রাসনকে কঠোরভাবে মোকাবেলা করা হয়েছে। সেনাবাহিনী দক্ষতার সঙ্গে লাল ফোসকে পিছু হতে বাধ্য করেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সীমান্তে চীনা আগ্রাসনকে কঠোরভাবে মোকাবেলা করেছে ভারত। সেনাবাহিনী দক্ষতার সঙ্গে লাল ফৌজকে পিছু হটতে বাধ্য করেছে, বীরত্বের সঙ্গে লড়াই করেছে সেনা। গতকাল সোমবার তিনি ওই মন্তব্য করেন। রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ এবং অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। বণিক সভা ফিকির একটি অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিপুল সেনা উপস্থিতি রয়েছে। চীনা সেনা আক্রমণের চেষ্টা করলেও ভারতীয় সেনার বীরত্বের ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। সেনাদের ওই বীরত্ব আগামী প্রজন্মের কাছে গর্বের কারণ হতে চলেছে। এদিকে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত গতকাল সোমবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার গার্ডেন রিজ শিপইয়ার্ডে এক যুদ্ধজাহাজ উদ্বোধনের পরে বলেন দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে সেনা। জল, স্থল ও অন্তরীক্ষে যে কোনো হামলার মোকাবেলা করতে তৈরি আছে ভারতীয় বাহিনী। সম্মুখ সমরের তুলনায় প্রযুক্তিগত ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। আমরা সীমান্ত পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছি, সেখানে সর্বদা সতর্ক রয়েছে সেনা। জেনারেল রাওয়াত বলেন উত্তর সীমান্তে ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিবর্তন করার চেষ্টা করেছে বেইজিং। সেদিকে লক্ষ্য রেখে জল, স্থল ও অন্তরীক্ষে উচ্চ স্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে তৈরি রয়েছে সেনাবাহিনী।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ এক বোমা হামলায় শহরটির ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেব্বি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে একটি বোমা বসিয়ে রেখেছিল। এ ধরনের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেওয়া যায়, এ ধরনের বোমাকে স্টিকি বোমা বলা হয়। বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মেহেব্বি তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলা দায় স্বীকার করেনি। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্লোগান তুলে মার্কিন সেনা মোতায়েন করা হলেও এখন পর্যন্ত সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে তার সরকারের শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এই শান্তি আলোচনা যা আন্ত আফগান আলোচনা নামে পরিচিত তার পরবর্তী দফা আলোচনা আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হতে হবে। দুদিন আগে কাতার রাজধানী দোহায় আলোচনারত তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা এক যৌথ ঘোষণায় বলেছেন তারা তাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করে ফেলেছেন এবং 2021 সালের 5 জানুয়ারি এসব বিষয় নিয়ে তারা পরবর্তী ধাপের আলোচনা শুরু করবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ওমানের রাজধানী মাস্কারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী খলিফা বিন আলী আল হারিসের উপস্থিতিতে দুদেশের 70তম পরামর্শ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এই বৈঠকের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসাইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে এসেছে। এরই অংশ হিসেবে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী খলিফা বিন আলী আল হারিসির উপস্থিতিতে দুদেশের 70তম পরামর্শ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় এবং আলোচনার মাধ্যমে বিরাজমান বিভিন্ন মতপার্থক্য নিরসনের বিষয়টি গুরুত্ব পায়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কেবলমাত্র এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বজায় রাখার মধ্যে সবার কল্যাণ নিহিত রয়েছে, কারণ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শত্রুতা, বিতর্ক ও উত্তেজনা জিয়ে থাকলে বিজাতীয়দের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। গত 4 বছর ধরে মার্কিন সরকার ইরানকে হুমকি হিসেবে তুলে ধরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। তারা এই অঞ্চলের ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা ছড়িয়ে দিয়ে নিজেদের অবৈধ স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এসব থেকে বোঝা যায়, পশ্চিম এশীয় অঞ্চলে উত্তেজনা জিয়ে রাখা এবং মার্কিন সামরিক উপস্থিতির মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যাতে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা গড়ে না ওঠে এবং এই দেশগুলোকে মার্কিন সামরিক শক্তির উপর নির্ভরশীল করে রাখা যায়। কিন্তু দুঃখজনকভাবে কয়েকটি দেশ সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে এই অঞ্চলকে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, উগ্রতা ও যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইরানের সাবেক কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক কাশেম মাহাব আলী ইরানের বিরুদ্ধে আরব ও ইসরায়েলের জোট গঠনের কথা উল্লেখ করে বলেছেন, সৌদি আরব, ইসরায়েল ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মতো দেশটির আরও অন্যান্য কর্মকর্তারা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় এই অঞ্চলে এমন এক পরিবর্তন দরকার যাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার হতে পারে। ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে দুদেশের 70তম পরামর্শ কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম এবং তালিকায় স্থান পাওয়া দক্ষিণ এশিয়ার 6টি দেশের মধ্যে সবার শেষে স্থান পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে বুধবার এই বৈশ্বিক জ্ঞান সূচক প্রকাশ করে। 2012 সালের তুলনায় বাংলাদেশ বিভিন্ন সূচকে সামান্য উন্নতি করে মোট 35.9 নম্বর পেলেও বৈশ্বিক গড় নম্বর 46.7-এর অনেক নিচে রয়েছে। 2012 সালেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। 7টি সেক্টরের অধীনে 133টি চলক বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করা হয়েছে। প্রধান 7টি সেক্টর হচ্ছে প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সক্ষমতার পরিবেশ। 2 বছর আগে এশিয়া মহাদেশে উদ্ভাবন সূচকেও বাংলাদেশ পিছিয়ে ছিল, আর শীর্ষে ছিল সিঙ্গাপুর। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী সবচেয়ে কম উদ্ভাবনী দেশের কাতারে আছে বাংলাদেশ, কাজাকস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান। জ্ঞান সূচকে বাংলাদেশের পিছিয়ে পড়াটা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে শিক্ষা গবেষণা সংস্থা এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল্লাহ মিলন রেডিও তেহরানকে বলেছেন,
আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এই নলেজ ইন্ডেক্সে সবচেয়ে পিছিয়ে আছে।
এ প্রসঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ রেডিও তেহরানকে বলেছেন,
আমাদের শিক্ষার কোনো দর্শন নেই, জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এখনো আমাদের গড়ে ওঠে। আমাদের শিক্ষা ব্যবস্থার যে বিশৃঙ্খল অবস্থা, এটি আজ অবধি গুছিয়ে ওঠা হয়নি। আমাদের পাঠ্যক্রম, আমাদের শিক্ষক নিয়োগ ব্যবস্থা, আমাদের শিক্ষা দান পদ্ধতি, একজন শিক্ষার্থীর উপযুক্ত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের শিক্ষার্থীদের না নীতি নৈতিকতা শেখানো হয়, না প্রগতিবাদ শেখানো হয়, না জ্ঞান ভিত্তিক পাঠ গ্রহণ করানো হয়।
অনুরূপ মতামত ব্যক্ত করে কক্সবাজার নিউজের সম্পাদক প্রফেসর এস এম আক্তারউদ্দিন চৌধুরী রেডিও তেহরানকে বলেছেন,
যেমন মেধার যে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল, হয়তো মেধাবীদেরকে আমরা জায়গা মতো দিচ্ছি না, তাদেরকে প্রমোশন করছি না, প্রমোট করছি না।
সমাজ চিন্তাবিদগণ সতর্ক করে দিয়ে বলেছেন, অর্থনীতি ও মানব সম্পদের নানা সূচকে বাংলাদেশ ভালো করছে, আমাদের গড় আয় এবং আয়ু দুটোই বেড়েছে, অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষা ও প্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন না হলে এই উন্নয়ন টেকসই হবে না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে কয়েকটি সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতাকে কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলল ইইউ, আমেরিকাকে সমঝোতায় ফিরিয়ে আনার আহ্বান। S-400 ইস্যুতে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা, তীব্র নিন্দা জানিয়ে ইরান বলল পাশে আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনায় রেডিও তেহরান থেকে বাবুল আক্তার আজকের মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.